শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনার পর থেকে যে 39 জন বাংলাদেশির আর কোনো খোঁজ মিলছে না, তাদের তালিকা প্রকাশ করেছেন।
রয়েছে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জঙ্গিরা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উপর হামলার টার্গেট করছে।
আরও থাকছে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
পশ্চিমবাংলায় বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন রাজ্যের বুদ্ধিজীবীরা।
আজ বুধবার আমাদের নিয়মিত পরিবেশনায় হ্যালো ওয়াশিংটন রয়েছে, আর আজকের বিষয় বাংলাদেশে পানি সংকট। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা ভেঙে পড়ার কথা অস্বীকার করেছেন, এবং অনেকেই যেটাকে কিনা বিশ্বের মহাবলী দু অর্থনৈতিক দেশের মধ্যেকার বাণিজ্য লড়াই বলে উল্লেখ করছেন, সেটাকেই তিনি অতি সাধারণ একটি বিষয় নিয়ে বিষম বাকবিতণ্ডা বলে অভিহিত করছেন। সংলাপ চলছে আমাদের মধ্যে, এটা চলবে সদাই, ট্রাম্প বলেছেন কথা গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের সাউথ লনে ভয়েস অফ আমেরিকার তরফের এক জিজ্ঞাসার জবাবে। বলেন, আমাদের মধ্যে রফা একখানা হয়ে গিয়েছিলই প্রায়, এবং সেটা ভেঙে গিয়েছে। ফলোদয়ে প্রশাসন কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট এ সপ্তাহে যেটাকে তারা চাঁচা ছোলা অভিব্যক্তিতে চীনের সঙ্গে একটা বাণিজ্য লড়াই বলেই অভিহিত করেন, প্রেসিডেন্ট সেটাকেই আরও প্রগাঢ় করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের ওই মন্তব্যের বেশ কঘণ্টা পর কংগ্রেসের সেনেট সভার সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাকনেল সাংবাদিকদের বলেন, বাণিজ্য লড়াইয়ে জিত কারোরই হয় না, আমরা মনে করছি কলাকৌশল আমাদেরকে একটা শ্রেয়তর অবস্থানে নিয়ে হাজির করবে। ওয়াশিংটনে যে সময়টাতে কিনা হালের যে কোনো সময়ের চেয়ে রাজনৈতিক বিভাজন অনেকখানি ব্যাপক, ঠিক সে সময়টাতেই বেজিংয়ের মোকাবেলায় দ্বিদলীয় ঐক্য আশ্চর্যজনকভাবে মাথাচাড়া দিয়েছে। সেনেটের ডেমোক্র্যাট দলীয় শীর্ষ নেতা চাক শুমার বলেছেন নিউ ইয়র্কে, আমাদের সবাইয়ের এককাট্টা হয়ে চীনের দিকে তাক করে রুখে দাঁড়াতে হবে, এবং শিগগিরই আমরা সুষ্ঠু সুষম একটা সমাধান দেখতে পাব। সুমার বলেন, ট্রাম্প যেন পিছু হটে না আসেন, কেননা চীন বারবারই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেই চলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভের সঙ্গে তার আলোচনায় আমাদের দেশ দুটির মধ্যেকার প্রায় প্রতিটি ইস্যুতেই বলা চলে কথাবার্তা ফলপ্রসূ হয়েছে, তবে সেরকম নাটকীয় কোনো কিছু নজরে পড়েনি। চলমান বৈশ্বিক বিষয়াবলিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুদেশেরই স্বার্থের সংশ্লিষ্টতা রয়েছে, এবং বিশেষ কোনো বিষয়ে দুদেশই একক অভিন্ন নীতি অবস্থানের কথা মুখে মুখে বললেও প্রায়ই দুদেশকে পরস্পর বৈপরীত্যমুখী অবস্থান নিতে দেখা গিয়েছে। এরকমেরই একটি পরিস্থিতি দেখা যায় সিরিয়া সংঘাত নিয়ে। রাশিয়া ওখানটায় বাশার আল আসাদের বাহিনীকে সমর্থন জুগিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র থেকেছে বিদ্রোহীদের পেছনে, যারা আবার আসাদকে হঠাতে চায় ক্ষমতা থেকে। যুক্তরাষ্ট্র আজ বুধবার জরুরি নয় যুক্তরাষ্ট্রের এমন সকল কর্মচারীকে ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে। ইরান অথবা ইরান পক্ষীয় কোনো শক্তির তরফের সম্ভাব্য হুমকি থেকে রক্ষা পেতে মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীর জন্য ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ওখানকার সকল কর্মচারী এবং ইরবিলে যুক্তরাষ্ট্র কনসুলেটের কর্মীদের জন্যও এ হুঁশিয়ারি জারি করা হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ক্রাইম রিপোর্টারদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক জানান যে জঙ্গিরা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে হামলার টার্গেট বানাচ্ছে। জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে ঢাকা থেকে।
আইনজীবী বলেন, পুলিশ বাহিনীকে এজন্য নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে, সারা দেশে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
তাদের মূল টার্গেট হলো পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা চেষ্টা করেছি আমাদের সকল ইউনিটকে সতর্ক করার জন্য।
ডক্টর পাটোয়ারি বলেন, গোটা বিশ্বে এখন জঙ্গিরা দলবদ্ধ হয়ে হামলা করছে না, এখন তারা লোন ওল্ফ পদ্ধতিতে হামলা চালাচ্ছে। তার মতে এই প্রবণতা রোধ করা কঠিন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের সকল কর্মকাণ্ড নজরদারি ও নিয়ন্ত্রণে রেখেছে। ওদিকে বৌদ্ধ পূর্ণিমায় জঙ্গি হামলার আশঙ্কায় সারাদেশে সতর্কতা জারি করেছে পুলিশ। সারাদেশের বৌদ্ধ মন্দির সহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। আইএস ও নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ যৌথভাবে 18ই মে বৌদ্ধ পূর্ণিমায় হামলা করতে পারে এরকম খবরের ভিত্তিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় আশঙ্কা করছে গত 9 মে তিউনেশিয়ার নৌকাডুবিতে বাংলাদেশির প্রাণহানি ঘটেছে 40 সংখ্যায়। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার রিপোর্টে।
তিনি বুধবার ঢাকায় এক সংবাদ ব্রিফিং এ বলেন,
এখানে আসেন 39 জনের লিস্ট পাওয়া গেছে, যারা আছেন এর মধ্যে 22 জন বৃহত্তর সিলেট এলাকা, আর ওইদিকে উদ্ধারকৃত 14 জন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মাত্র একজন বাংলাদেশীর মরদেহ পাওয়া গেছে। তিনি বলেন যে নৌকাটি ডুবে যায় তাতে 70-80 জন অভিবাসী যাত্রী ছিলেন এবং এর অধিকাংশই ছিলেন বাংলাদেশী। পররাষ্ট্রমন্ত্রী জানান, মানব পাচারের সাথে যুক্ত নোয়াখালীর 3 ভাইয়ের একটি চক্র এবং মাদারীপুরের 2 জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে লিবিয়ার রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা 37 জন বাংলাদেশি নিহত হবার খবর নিশ্চিত করেছিল। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। কলকাতার প্রেস ক্লাবে বুদ্ধিজীবীরা সমবেত হয়ে এই আহ্বান জানিয়েছেন বলে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
সমাবেশে হাজির ছিলেন চিত্রকর শুভা প্রসন্ন, কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, গায়ক কবির সুমন সহ হোসেনুর রহমান, আবুল বাসার, হবিরূপ সরকার, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, নলিনী বেরা, প্রসূন ভৌমিকদের মতো ব্যক্তিত্বরা। বিজেপির বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়ার পরামর্শ দেন বুদ্ধিজীবীরা। কবির সুমন বলেন, বিহারে থাকলে কানাইয়া কুমারকে সমর্থন করতাম, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছি। সরাসরি মুখ্যমন্ত্রীর পাশে থাকার কথা দিয়ে তার বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিপ্লব দেখতে পাচ্ছি। বিজেপির পাশাপাশি বামেদেরকেও একহাত নিয়েছেন প্রবীণ গায়ক। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন তহবিলের টাকা খরচ করার জন্য বামেরা তবু তাকে নিয়ে কুরুচিকর কথাবার্তা বলে চলেছেন। অবিলম্বে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করা উচিত বামেদের বলেও মন্তব্য করেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার ইন্টেলিজেন্স কমিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রের সঙ্গে একমত হয়েছে যে তিনি জুন মাসে রুদ্ধদ্বার এক অধিবেশনে সাক্ষাৎকার বয়ানের জন্য হাজির হবেন। 2016 যুক্তরাষ্ট্র নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ওই কমিটি দ্বিদলীয় এক তদন্তানুসন্ধান পরিচালনা করছে এবং ওই কমিটি এখন 2017 ট্রাম্প তনয় ওই প্যানেল সকাশে যে বক্তব্যের অবতারণা করেন তাকে খণ্ডন করে উত্থাপিত প্রেসিডেন্টের দীর্ঘদিনের কৌশলীর বক্তব্যের জবাবে এখন কি বলতে চান সেটা শুনতে চাইছেন। আর একবার জবানবন্দি দিতে অসম্মতি জানানোর পর ট্রাম্প জুনিয়রকে কমিটি সকাশে হাজির হবার জন্য তলবনামা জারি করে ওই কমিটি। তালেবানরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলবর্তী একটি অঞ্চল কব্জা করে নিয়েছে, কম হল 13 সংখ্যক সরকারি বাহিনী সেনাকে হত্যা করেছে তারা। তালেবানরা ক্রমশই তেজোদীপ্ত হয়ে উঠছে এবং 17 বছরের আফগান লড়াইয়ের অবসান ঘটাতে আরও উদ্যোগ প্রয়াস চালাতে রাশিয়ার তরফে আহ্বান উচ্চারিত হওয়ার সময়টাতেই এ সংঘাতের খবর শোনা গেল। স্থানীয় কর্মকর্তা এবং বিপ্লবী পক্ষের বরাত দিয়ে বলা হচ্ছে তালেবান লড়াকুরা কাক ভোরে জাবুল প্রদেশের শমাল জাইতে অভিযান চালায়। তারা আফগান আরক্ষা বাহিনীর লোকজনকে খেদিয়ে দেয় এবং সরকারি গোয়েন্দা সংস্থা এনডিএস এর দফতর তছনট করে ফেলে। প্রাদেশিক আরক্ষা দপ্তরের জনৈক্য কর্তা ব্যক্তি, নাম প্রকাশ করা হবে না তার, এই শর্তে আফগান ন্যাশনাল আর্মির কমসে কম 13 সৈনিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এবছর এই নিয়ে এই যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরীর মোতায়েন যোগ্যতা হাসিল হল এবং তৃতীয় আরেকটির নির্মাণ কাজ চলছে, এতে চীনের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দক্ষিণ চীন সাগরে একটি বিমানবাহী রণতরীর মোতায়েন সহজতর হয়ে উঠবে। কেবলই টাইপ 001 নামাঙ্কিত একটি পোত পরীক্ষা নিরীক্ষার পর বাকায়দা ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে সেপ্টেম্বর নাগাদ। আরেকটি তৈরি হচ্ছে 2022 সাগরবক্ষে ভাসানোর জন্য। উল্লেখ করা হয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের চায়না পাওয়ার প্রজেক্ট গবেষণায় এই মে মাসের 7 তারিখেই এটা করা হয়েছে। এই ছিল বিশ্ব সংবাদ এ পর্যন্ত।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে, এবং অনুষ্ঠানটি দেখতে পান ফেসবুক পেজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশে পানি সংকট, সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহিরা, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশে পানি সংকট। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী। তিনি 2009 সালে আমেরিকা থেকে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পেয়েছেন। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যোগ দেবেন ডক্টর আইনুন নিশা, তবে তাকে এখনও আমরা টেলিফোনে পাইনি, তাই আমরা তার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করছি, পেলেই তাকে আমন্ত্রণ জানাবো আমাদের অনুষ্ঠানে। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ডক্টর আইনুন নিশাদকে পাওয়া গেছে। ডক্টর আইনুন নিশাদ, তিনি হচ্ছেন একজন বাংলাদেশের পানি সম্পদ ও পরিবেশ বিশেষজ্ঞ। অধ্যাপক ডক্টর আইনুন নিশাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
এবার তাহলে শুরু করা যাক। আমাদের শ্রোতাদের আবারও বলছি, আমাদের কাছে ফোন করার নম্বর হচ্ছে 2026193062। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে পানি সংকট। প্রথমে অলরেডি একজন আছেন টেলিফোনে। হ্যালো,
আমি মুকুল সর্দার খুলনা ডাকর থেকে আজকে হ্যালো ওয়াশিংটনের সম্মানিত প্যানেলিস্ট এবং সঞ্চালক, দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি শুনছেন এবং ফেসবুক লাইভে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের দেশে পানি সংকট এটি নতুন কোনো বিষয় নয়, কিন্তু গ্রীষ্ম মৌসুমে এসে এই পানির সংকটটি আসলে তীব্রতা ধারণ করে, শহর কিংবা গ্রামাঞ্চল সবখানে একই অবস্থা। আমি সম্মানিত প্যানেলিস্টদের কাছে সবিনয় যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে এই যে পানির সংকট শহর কিংবা গ্রাম সবখানেই, এই পানির সংকটটি থেকে বেরিয়ে আসার জন্য সরকারি বা ব্যক্তিগত পর্যায়ে
মুকুল সর্দার, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
মুকুল সর্দার যেমন বললেন যে বাংলাদেশে পানি সংকট তো আছে, কিন্তু বিশেষভাবে গ্রীষ্মকালীন সময় বেশিভাবে বেশি দেখা যায়। প্রথমেই আমি ডক্টর আইনুন নিশাতের কাছে যাব যে এটা কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায়, কি ধরনের জনগণই বা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন এবং সরকারই বা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন।
ধন্যবাদ। একটু প্রশ্নটা শুনে একটু মজাই লাগলো, এই কারণে যে বাংলাদেশের জন্য একটা উত্তর হয় না, দেশটা ছোট দেশ, একটা ম্যাপ একে বাংলাদেশ লেখার জায়গা থাকে। এই দেশের যিনি প্রশ্ন করেছেন, দাপটে যে সমস্যা, চাঁপাইনবাবগঞ্জের সমস্যা আলাদা, পঞ্চগড়ের সমস্যা আরেক রকম, সুনামগঞ্জের সমস্যা আরেক রকম, গোপালগঞ্জের সমস্যা আরেক রকম, ফেনী কিংবা চট্টগ্রামের সমস্যা আরেক রকম, রাঙামাটিতে সমস্যা আরেক রকম, প্রত্যেকটা জায়গার সমস্যা আলাদা ভাবে বুঝতে হবে প্রথমত। দ্বিতীয়ত, মানে এটা কি কাজে ব্যবহার হবে, এটা যদি সেচের জন্য ব্যবহার হয় তাহলে বাংলাদেশে এমন জায়গা নেই যেখানে বর্ষার পানি ধরে রাখা যেতে পারে। এর জন্য পাহাড়ি এলাকাতে ড্যাম তৈরি করেছেন, যেটা কাপ্তাইতে কর্ণফুলিতে আছে। বাকি অন্য জায়গাতে আমাদের শীতের সময় শুকনো মৌসুমে পানি একেবারে শুকিয়ে যায়। আমরা যদি কিছু খাল বিল নদ নদী পুকুর পুনঃখনন করি তাতে কিছুটা পানি ধরে রাখা যেতে পারে, কিন্তু পুরো দেশের সেচের কাজে আসবে না। কিছু আঞ্চলিক কিছু স্থানীয় সমস্যা সমাধান করা যেতে পারে। শিল্প কলকারখানার জন্য যদি পানি বলি, ওইভাবে বর্ষার পানি সংরক্ষণ করে এটা করা সম্ভব নয়। চট্টগ্রামে ব্রিটিশ শাসন আমলে একটা ড্যাম তৈরি করে রেলওয়ের জন্য খাবার পানি সরবরাহ করা হতো, সেটা পাহাড়ি এলাকা। আর যদি খাবার পানির কথা বলা হয়, পয় নিষ্কাশনের জন্য পানির কথা বলা হয়, যেটা একটা প্রধান সমস্যা বাকুতে, সেখানে পানি সংরক্ষণের কথা চিন্তা করা যেতে পারে। কিন্তু তাও যেহেতু সমুদ্রের পানি উচ্চতা বাড়ার কারণে, সি লেভেল রাইজের কারণে নদীগুলোর পানি তীব্রভাবে লবণাক্ত হয়ে গেছে, কিছুদিন পরে ভিতরের মাটি লবণাক্ত হয়ে যাবে, জাকপের পুকুর গুলো লবণাক্ত হয়ে গেছে, অধিকাংশ পুকুর বৃষ্টির পানি ধরে রাখা যেতে পারে মটকাতে কিংবা পানির ট্যাঙ্কে, যেটাতে সারা বছরের পানির চাহিদা মেটানো যেতে পারে। কাজে সংরক্ষণের কাজটি কোথায় করবো, কি কাজে করবো, খাবার পানির জন্য দাকপে অবশ্যই করা সম্ভব, যেটা এখন থেকে 40-50 বছর আগে স্থানীয় লোকেরা করতেন, কিন্তু লবণাক্ততা মারাত্মক ভাবে বেড়েছে। বর্ষার পানি সংগ্রহ করে খাবার পানির সমাধানের কিছুটা চিন্তা করা হচ্ছে। পুকুরে যদি পানি ধরে রাখা যায়, পুকুরের পানি ভালো থাকলে পন্ডস অ্যান্ড ফিল্টারের মাধ্যমে করা হয়, ওগুলো রক্ষণাবেক্ষণ অত্যন্ত সংকট, মানে প্রচন্ড সংকট আছে। ইনফ্যাক্ট 3-4 দিন আগে এই বিষয়টিকে খাবার পানির সংকটটা তুলে ধরে স্থানীয় যে প্রধান দৈনিক প্রথম আলোতে বড় একটা প্রতিবেদনও বেরিয়েছে। কাজে পানি সংরক্ষণ করে দেশের সমস্যা সমাধানের পক্ষে মত দেওয়ার লোক আমি নই।
অ্যাডভোকেট রিজওয়ানা হাসান
জি, বাংলাদেশের জন্য এটি আসলে খুব জটিল একটি সমস্যা, কারণ বাংলাদেশকে মানুষ চেনেই হচ্ছে পানির দেশ হিসেবে, তাই না? আপনি যখনই বাংলাদেশের বহির্বিশ্বে কোথাও আপনার পরিচয় দেবেন, এখন হয়তো অনেক ক্রিকেটের কারণে, গার্মেন্টস এর কারণে, অনেক বেশ কিছু নতুন নতুন আমাদের কারণ যোগ হয়েছে আমাদেরকে চেনার, কিন্তু অনেকদিন পর্যন্ত এবং এখনো পর্যন্ত বাংলাদেশকে কিন্তু মানুষ চেনেই হচ্ছে পানির সৃষ্ট দুর্যোগের কারণে। সকলেরই একটা ধারণা যে বাংলাদেশ বন্যার দেশ, বাংলাদেশ ঘূর্ণিঝড়ের দেশ, তো পানির সাথে আমাদের নামটা মোটামুটি জড়িত থাকে। সেখানে যখন আমাদেরকে পানির সমস্যা নিয়ে কথা বলতে হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমরা আসলে সংকটের একটা চরম পর্যায়ে পৌঁছে গেছি। এই পৌঁছে যাওয়াটা যে খুবই একটা নতুন কিছু, বিশ্বের কোথাও এর আগে কখনো ঘটেনি তা না, তবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে আমাদের তফাৎটা হচ্ছে যে একটা সমস্যা ঘটলে আমরা চতুর্দিক থেকে ওটাকে বিবেচনা করে নিয়ে একটা কম্প্রিহেনসিভ সমাধানে যাওয়ার চেষ্টা করি না। আপনি যেখানেই শিল্পায়ন হয়েছে, যেখানেই লিস ডেভেলপ থেকে ডেভেলপিং বা ডেভেলপিং থেকে ডেভেলপে যাওয়ার চেষ্টা করেছে দেশগুলো, সেখানেই যারা সফলতার সাথে গিয়েছে তারা একটা কাজ করেছে, তা হচ্ছে প্রাকৃতিক সম্পদগুলো সংরক্ষণ এবং এগুলোর উপর চাপ কমিয়ে রাখার চেষ্টা করা করেছে। আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যে পানি নগরীয় সমস্যা, পানি শিল্প কারখানার জন্য সমস্যা, পানি কৃষকের জন্য সমস্যা, এবং পানি নৌপথে নৌযান চলাচলের জন্য অর্থাৎ নাব্যতার জন্য, নদীর নাব্যতার জন্য একটি সমস্যা হয়ে গেছে। নগরায়ন বলেন, শিল্প উন্নয়ন বলেন, কৃষি বলেন, আপনার যোগাযোগ ব্যবস্থার জন্য নদীর নাব্যতা বলেন, সব ক্ষেত্রেই তো আপনাকে পানি লাগবে। আপনি তো এরকম বলতে পারবেন না যে শিল্প প্রতিষ্ঠান চালাবো মানুষ আর পানি খাবে না, বা শিল্প প্রতিষ্ঠানই আমি আগে করবো, যেহেতু আমি লিস ডেভেলপিং থেকে ডেভেলপিং এ যাচ্ছি, আমি এখন কৃষিতে গুরুত্ব কমিয়ে দেব, এরকম বলার অবস্থায় তো আমরা আসিনি। ফলে কতটুকু পানি আর আমাদের আছে, আমাদের পানি বলতে আমরা কিন্তু মূলত ভূগর্ভস্থ এবং ভূ উপরস্থ পানি বুঝি, যদিও উপকূলীয় পানি আমাদের কর্ম পরিকল্পনার মধ্যে সেরকম ভাবে কখনো আসে না। কোস্টাল জোন পলিসি থাকলেও আমাদের ওগুলো নিয়ে, পানির ব্যবস্থাপনা নিয়ে আলাদা করে তেমন কোনো ম্যানেজমেন্ট স্কিম সরকারে নেই। আমি যেটা বুঝি যে পানি হচ্ছে জনগণের মৌলিক চাহিদার একটি, আপনার যত রকমের ফ্যান্সি জিনিসই থাকুক না কেন, আপনাকে যদি আমি বলি যে আপনাকে সারাদিন কোক দেবো আর বোরহানি দেবো, আপনাকে পানি দেবো না, তা কিন্তু হবে না। হ্যাঁ, তো পানি হচ্ছে আপনার প্রধানতম মৌলিক চাহিদার একটা, কাজে পানির ব্যবস্থাপনাটা রাষ্ট্রকে একটা কমপ্রিহেন্সিভ প্ল্যানিং এর মাধ্যমে করতে হবে। হ্যাঁ, এক এক জায়গায় পানির চ্যালেঞ্জ এক এক রকম,
সেজন্যই পানির ব্যবস্থাপনাকে, পানির পরিকল্পনাকে বিকেন্দ্রীকরণের কথা ভাবতে হবে, যেটা আমাদের পানি আইনে মোটেও করা হয় নাই। এবং আর কালক্ষেপণ না করে যে ঢাকা শহরে পানির হাহাকার, চট্টগ্রামে পানির হাহাকার, উপকূলে পানির হাহাকার, আমরা শুনি একটা সময় বিভিন্ন লঞ্চ আটকে যায় তার নদীর নাব্যতা নেই, কৃষকের পানির হাহাকার, এই হাহাকার গুলোকে বিবেচনায় নিয়ে পানি ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করে এলাকা ভিত্তিক কর্ম পরিকল্পনা করে পানির কতটুকুন ব্যবহার করা দরকার, কোথায় অপচয় রোধ করা দরকার, কিভাবে পানিকে সংরক্ষণ করা দরকার দূষণের হাত থেকে, এইগুলো বিবেচনায় করে একটা আসলে একটা অ্যাকশন প্ল্যান করা উচিত। এবং বাংলাদেশ সরকার কিন্তু সেই অ্যাকশন প্ল্যান যেটাই বলা হোক না কেন, যেটাই আমাদের হাতে আসে না কেন, ওগুলো খুব সুন্দর সুন্দর কথা আছে। আপনার সাথে কথা বলার আগে আমি এখন একটা মামলা প্রিপেয়ার করছি, আগামীকাল আমাকে ফাইনাল হিয়ারিং হোপফুলি, যে চট্টগ্রামের একটা জায়গায় আটটা শিল্প প্রতিষ্ঠান এমন ভাবে পানি তুলছে যে চারটা গ্রামের মানুষ পানি পাচ্ছে না। এখানে তো সরকারের একটা সুনির্দিষ্ট নীতি থাকতে হবে যে আমি শিল্পকে কতটুকুন দেব, আমি মানুষের মৌলিক চাহিদা পূরণে কতটুকুন দেব, আমি কৃষিকে কতটুকুন দেব এবং কিভাবে দেব, সেই কর্ম পরিকল্পনা গুলো আসলে নেই। এবং বারংবার আদালত থেকে সরকারের কাছে রিপোর্ট চাইলেও দেখা যাচ্ছে সরকার দিতে পারছে না।
আচ্ছা অনেক ধন্যবাদ। শ্রোতাদের আবার মনে করিয়ে দিই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে পানি সংকট। আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন আমাদের সঙ্গে, ডক্টর আইনুন নিশাত এবং সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাডভোকেট রিজওয়ানা হাসান। আমাদের একজন আছেন টেলিফোনে বাংলাদেশের শিবচর থেকে, আবু সাইদ। হ্যালো আবু সাইদ, ওয়ালাইকুম আসসালাম, বলুন।
আমি মোহাম্মদ আবু সাইদ বলছি, আমাদের থেকে। আজকের ভয়েস অফ আমেরিকার যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা নিয়ে আলোচনা করার জন্য ভয়েস অফ আমেরিকাকে অশেষ ধন্যবাদ। আর পানির সংকট যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আমি আলোচনা শুনছিলাম, তো এখানে দুইটা পয়েন্ট আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি এটা নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। পানি সংকট দুইটা দিকে, একটা হচ্ছে আমাদের ব্যবহৃত পানি আর একটা হচ্ছে আমাদের সুপেয় পানি। এখন এই সংকটের ক্ষেত্রে আমি আমার খুব দুটি গুরুত্বপূর্ণ মতামতের একটি হচ্ছে, যদি আমরা সুপেয় পানির দিকে চিন্তা করি তাহলে আমাদেরকে বিভিন্নভাবে পানি সংরক্ষণ, সারফেস ওয়াটার বলা হয় উপরিভাগের পানি, এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করা যেতে পারে কিনা বা ধরা যেতে পারে কিনা। আমি যেটা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন দেশে বিভিন্ন উন্নত বিশ্বে আমরা দেখেছি, যেখানে পানির সংকট সেখানে তারা সারফেস ওয়াটারটাকে কিভাবে সংরক্ষণ করা যায় এটা নিয়ে তারা একটা।
আচ্ছা, তাহলে সেটাই কি আপনার প্রশ্ন যে সারফেস ওয়াটার কিভাবে সংরক্ষণ করা যায়?
হ্যাঁ, এরকম একটা প্রশ্ন, এটাকে আমরা কিভাবে সারফেস ওয়াটারকে আমরা কিভাবে সংরক্ষণ করা যেতে পারে।
ঠিক আছে, তাহলে আমাদের ডক্টর আমাদের প্যানেলিস্টের কাছে যাচ্ছি। ডক্টর আইনুন নিশাত, আপনি বলুন।
আমি প্রশ্ন উত্তর একটু আগে দিয়েছি, যিনি কয়রা থেকে প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটা ছিল পানি কি করে সংরক্ষণ করা যায়। আর পরে রেজওয়ানা হাসান যেভাবে ব্যাখ্যা করলেন যে পানির বিবিধ ব্যবহার, যেটার কথা আমিও বলেছি, কিসের জন্য পানি সংরক্ষণ করবেন? কৃষির জন্য, তার জন্য সাফিসিয়েন্ট সংরক্ষণের জায়গা বাংলাদেশের সমতল ভূমিতে নেই, এটা বুঝতে হবে। আপনি কি নৌ চলাচলের জন্য নদীর পানি সংরক্ষণ করবেন? কি করে সংরক্ষণ করবেন, কোথায় করবেন? আপনি সংরক্ষণ করে নদী তো ছাড়বেন, এটা অবাস্তব চিন্তা। আপনি কি এই পানিটা শিল্পায়নের জন্য দেবেন? শিল্পপতিরা এখন ভূগর্ভস্থ পানি তুলছে এবং রেজওয়ানা হাসান কিংবা আমি আমার মতো লোকরা বলছি যে আর শিল্পায়নের জন্য খাবার পানি তুললে, খাবার সরি শিল্পায়নের জন্য কলকারখানার জন্য পানি তুললে খাবার পানি ক্ষতিগ্রস্ত হবে, কারণ খাবার পানি আমরা যে টিউবওয়েলের মাধ্যমে তুলি, নিরাপদ পানি ভেবে তুলি, তার মধ্যে আর্সেনিক থাকতে পারে, গুণগত মানটা বিবেচনায় আনতে হবে, সেটাও তোলা সম্ভব হবে না যদি পানির স্তর নেমে যায়। কাজেই বাংলাদেশের পানির ব্যবস্থাপনাটা অত্যন্ত জটিল। রেজওয়ানা ঠিকই বলেছেন যে এই দেশটা পানি সংক্রান্ত দুর্যোগের সাথে সম্পৃক্ত, কিন্তু সেগুলো হচ্ছে বর্ষাকালের সমস্যা, বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড় ইত্যাদি। আবার একই সাথে শুকনো মৌসুমের সমস্যা হচ্ছে পানি নেই, রাজশাহী, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট এ সমস্ত এলাকাতে সার্ফেস ওয়াটারের ট্রিমেন্ডাস ক্রাইসিস, পুকুরে ধরে রাখা যেতে পারে, আপনি কতটুকু ধরবেন? সেটা খাবার পানির জন্য, এই দেশের লোক সংখ্যা যখন 3-4 কোটি ছিল তখন তো পুকুরের পানি আমরা খেয়েছি, এটা বৃষ্টির পানি সংরক্ষণের কথা। কয়রার যে ভাই প্রশ্ন করলেন, কয়রা, বাকক, শ্যামনগর, অশাশুনি, দেভাটা, ওখানে বৃষ্টির পানি ধরে রেখেই হয় মটকাতে না হলে পুকুরে ধরে রেখেই খাওয়া হতো। মানুষ বাড়ার কারণে সেই সংরক্ষিত পুকুরগুলো নেই, সরকার বলছেন সেই পুকুরের সিস্টেম তারা ফিরে আনবেন, কেমন করে আনবেন? তার থেকেও সমস্যা হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সব লবণাক্ততা হয়ে গেছে, লবণাক্ত হয়ে গেছে, এই লবণাক্ততা গোপালগঞ্জ পর্যন্ত পৌঁছেছে, যশোর লবণাক্ত, সাতক্ষীরা, দাকপ, ওই এলাকা সারা বছর লবণাক্ত। এই নদীর পানি লবণাক্ত হওয়ার কারণে আপনি পুকুরে পানি সংরক্ষণ করতে পারবেন না, সেটাও লবণাক্ত হয়ে গেছে। যে সমস্ত পুকুরের তলাতে কাদামাটির লেয়ার আছে, অর্থাৎ নদীর পানি কিংবা পাশের পানির সংমিশ্রণ ঘটে না, সেটা খুঁজে পেতে বের করতে হয়। আমি ওই এলাকাতে কিছু কিছু থানার প্রত্যেকটা ওয়াটার কালেকশন পয়েন্টে গেছি, প্রত্যেকটা ওয়াটার ডিস্ট্রিবিউশন পয়েন্টে গেছি দেখার জন্য, বোঝার জন্য। অত্যন্ত জটিল সমস্যা, সংরক্ষণ করা যেতে পারে এইরকম একটা স্লোগান ধর্মী কথাতে আমি আগেও বলেছি এটা হবে না। প্রত্যেকটা এলাকা ভিত্তিক, প্রয়োজন ভিত্তিক এবং সময় ভিত্তিক, তিনটা বড় প্যারামিটার ধরে কি কাজে এটা ব্যবহার হবে, বছরের কোন সময় এবং কোন এলাকা। যেমন হাওড় অঞ্চলে থই থই পানি বর্ষাকালে, শীতের সময় যা সেখানে খাওয়ার পানির বিরাট ক্রাইসিস, কারণ পানি আনতে হবে গ্রাম থেকে 3-5 কিলোমিটার দূরে। বরেন্দ্র অঞ্চলে যান, বর্ষাকালে পানি আসে, শীতকালে পানি নেই, একটা মেয়েকে অনেক দূর থেকে পানি আনতে হয়। আপনি যশোরে যান, ওয়াটার টেবল অনেক উপরে ঠিকই আছে কিন্তু পানির মধ্যে আসছে না। কাজে এই বিষয়টা অত্যন্ত জটিল। রেজওয়ানা যেটা বলেছেন যে মাস্টার প্ল্যান করতে হবে, আমাদের কিছুদিন পর পর মাস্টার প্ল্যান হয়, 64 হয়েছে, 85 হয়েছে, 91 হয়েছে, 2002 হয়েছে, এইগুলো এবং এখন ডেল্টা প্ল্যান নামে একটা প্ল্যান যেটা সরকার অনুমোদন করেছেন, এগুলো মূলত কৃষির দিকে নজর দেওয়া প্ল্যান। সার্বিক পানি ব্যবস্থাপনাতে স্থানীয় পর্যায়ে যে কাজটা করতে হবে, আমি পানি সংরক্ষণের বিরোধিতা করছি না, আমি করছি কি কাজে সংরক্ষণ করলে এটা কাজে আসতে পারে, সেটা হচ্ছে খাবার পানি, এবং সেটা হিসাব করে ওই এলাকার লোকজন কত, তাদের জন্য কতটুকু পানি লাগবে। শুধু খাওয়ার জন্য পানি হলে তো হবে না, খাবার পানি, গোসলের পানি, রান্না করার পানি, টয়লেটের পানি, অর্থাৎ হাউস হোল্ড লেভেলে প্রচুর পানি, হাড়ি পাতি ধোয়ার পানি, প্রচুর পানি প্রয়োজন হয়, এবং সেই পানিটা নিরাপদ পানি হতে হবে, খাবার জন্য সুপেয় পানি হতে হবে। তো এই জিনিসটা আমরা ইজি টু ডেভেলপ, যেটা যেখানে খুব সহজে ডেভেলপ করা যাচ্ছিল, শ্যালো টিউবওয়েল বসিয়ে, হ্যান্ড টিউবওয়েল বসিয়ে মোটামুটি 95% এর বেশি কাভারেজ ছিল, আর্সেনিক আসার পরে, আবিষ্কার হওয়ার পরে এটা আবার নেমে গেছিল, এখন সেটাকে আরো কভার করা হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় যেমন ধরেন এই যে 3টি পাহাড়ি জেলা, সেখানে খাবার পানির পানি নেই, একটা মেয়েকে 200-300 ফুট নেমে ঝর্ণা শুকিয়ে গেছে, সেখানে ফ্লোরে গর্ত করে বালিতে চুইয়ে আসা পানি সংগ্রহ করে আবার তাকে 300-400 ফুট ভরা কলসি নিয়ে উপরে উঠতে হয়। আমি রাজশাহী অঞ্চলে দেখেছি, গোদাগুড়ি থানা কিংবা বিভিন্ন জায়গাতে একই ধরনের কষ্ট। আপনারা আমেরিকাতে যারা থাকেন, রান্নাঘরে কল খুললে পানি পেয়ে যান এবং যে পানি নিরাপদ, এটার থেকে বাংলাদেশ এখন অনেক অনেক দূরে আছে। আর সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, চট্টগ্রাম অঞ্চল ছাড়া পুরো বাংলাদেশটা অলমোস্ট ফ্ল্যাট, এখানে খাবার পানির সংরক্ষণের কথা চিন্তা করা যেতে পারে, কিন্তু পানির সকল ব্যবহার, যেমন শিল্পের জন্য পানি, নৌ চলাচলের পানি এবং কৃষির জন্য পানি, যে কৃষির পানিটা এখন অগ্রাধিকার পাচ্ছে, এটা সংরক্ষণ করার জায়গা নেই।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজ বুধবার আমাদের নিয়মিত হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আলোচনা করছি বাংলাদেশে পানি সংকট নিয়ে, এবং আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন আমাদের সঙ্গে, ডক্টর আইনুন নিশাত এবং অ্যাডভোকেট রিজওয়ানা হাসান। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, যেমন শহীদ ইকবাল, আপনি লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল, ভারতের সঙ্গে পানি সমস্যার সমাধান এতদিন ধরে জিয়ে রাখা হয়েছে কেন, এটার দ্রুত সমাধানে আন্তর্জাতিকভাবে চিন্তা আছে কি না? ডক্টর অ্যাডভোকেট রিজওয়ানা হাসান,
আমি
এটা আসলে আমার চাইতে বেশি ভালো জবাব দিতে পারবেন ডক্টর আইনুন নিশাত। তবে আমি যেটুকুন বুঝি যে সরকার তো বিভিন্ন সময় তার উদ্যোগের কথা বলেন, কিন্তু আমাদের প্রতিবেশী দেশের যে অবস্থান এখন অভিন্ন জলরাশিগুলোর পানি ভাগাভাগির ক্ষেত্রে গত কয়েক বছর যাবৎ প্রতিফলিত হয়েছে এবং আলোচনাটা একটা জায়গায় এসে আমি আমার আমার বিবেচনায় থেমে গেছে, তাতে করে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের চিন্তা থাকলেও ভারত সরকারের বাংলাদেশের সাথে পানি ভাগাভাগি করে নেয়ার ক্ষেত্রে ইকুইটেবল কোনো সমাধানে যাওয়ার চিন্তা আছে সেরকমটা আমি মনে করি না। আমার কাছে অন্তত প্রতীয়মান হয় যে ভারত এখন তার উপর দিয়ে অভিন্ন অভিন্ন জলরাশির যে পানিগুলো বয়ে গেছে সেগুলো সে কিভাবে বিভিন্ন প্রকল্পে কাজে লাগাবে সেটাই চিন্তা করছে। আর আপনাদের যদি মনে থেকে থাকে যে আমাদের তিস্তার পানি চুক্তির বিষয়ে একেবারে শেষ মুহূর্তে এসে রাজ্য সরকার, যেহেতু ভারতে পানি একটা স্টেট সাবজেক্ট, রাজ্য সরকার বাধা দিয়ে দিলেন, সেই অজুহাতে কেন্দ্রীয় সরকার আগালেন না এবং তারপরে রাজ্য সরকার আবার একটা কমিটি করে দিল যে আসলে এটার অবস্থা কি, বাংলাদেশকে কতটুকুন পানি দেওয়া যায়। সেই কমিটি রিপোর্টও শেষ পর্যন্ত পাবলিক করা হলো না ভারতের মতন গণতান্ত্রিক দেশে। এবং তারপরে বারবার রাষ্ট্রীয় পর্যায়ে যে ধরনের ডিপ্লোম্যাটিক কথাবার্তাগুলো হয় তা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল কোনো অগ্রগতি আমরা কিন্তু আসলে সেরকম দেখিনি। বরং ভারতকে আমরা দেখছি একটার পর একটা মেগা প্রজেক্ট নিয়েই যাচ্ছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগও সে গ্রহণ করছে, যে মেগা প্রজেক্টগুলো আসলে অভিন্ন জলরাশির পানিকে কেন্দ্র করেই সে বাস্তবায়ন করবে। ফলে আমার বিবেচনায় এই ক্ষেত্রে আমি খুব একটা আশা দেখছি না। তবে একটা কথা আমি বলতে চাই যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবের মধ্যে এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ এবং ভারত, বলা হচ্ছে যে ভারত 2050 সাল নাগাদ মারাত্মক পানির সংকটে পড়ে যাবে। আমি মনে করি যে জলবায়ু পরিবর্তনের এই যে বাড়তি বিপদটা এটা কিন্তু আসলে ভারত এবং বাংলাদেশ উভয়েরই বিবেচনায় নিয়ে এবং নেপালের এবং চীনের একই সাথে অভিন্ন জলরাশি কিভাবে করে ব্যবস্থাপনা করলে আমরা সকলেই জলবায়ু পরিবর্তনের সেই দুর্যোগের প্রকোপটা হ্রাস করতে পারি অন্তত পানি পাওয়ার ক্ষেত্রে তা চিন্তা করা উচিত।
অনেক ধন্যবাদ ডক্টর আইনুন নিশাত, আপনি যদি এ ব্যাপারে একটু বলেন।
প্রশ্নটা অত্যন্ত সঠিক। এই সময় প্রথম কথা হচ্ছে এই যখন যে দিকেই এগোক না কেন সমাধানের যে রাস্তা খুঁজে বের করতে হোক না কেন এটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হতে হবে, এটার আইনের কোনো ভূমিকা নেই। দুটো দেশ একমত হলে তখন হয়তো আরবিট্রারের কাছে যাওয়া যেতে পারে, থার্ড পার্টির কাছে যাওয়া যেতে পারে, বৈশ্বিক আইন আছে, কিন্তু সেই আইন বাংলাদেশও মানে না ভারতও মানে না, কাজে আইনের কথা বলার কোনো অর্থ হয় না। দ্বিতীয় হচ্ছে এটা টেকনিক্যাল ভিত্তিতে এটা আর কোনো সিদ্ধান্ত হবে না, পরিবেশগত বিবেচনায় সিদ্ধান্ত হবে না, পুরো সিদ্ধান্তটাই হবে আইন পলিটিক্যাল ভাবে আর রাজনৈতিক ভাবে। তো সেই ক্ষেত্রে এই দুটো দেশের মধ্যে বন্ধুত্বের রাস্তা কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু ভারতের তো তেমন কোনো গরজ নেই, কিন্তু বাংলাদেশের জন্য এটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। এই কারণে যে আমাদের দেশের ভিতর দিয়ে যে পরিমাণ সারা বছর সারফেস ওয়াটার প্রবাহিত হয় তার 92% আসে বাইরের দেশ থেকে, যেটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। বর্ষাকালে যে পানিটা আসে সেটা যদি দেশের ভিতরে আমরা কিছুটা সংরক্ষণ করে ব্যবহার করতে চাই গ্যাঞ্জেস দ্বারা ইত্যাদি করে, সেটার ক্ষেত্রে ভারতের সাথে সহযোগিতা লাগবে।
অনেক ধন্যবাদ।
অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়ে কিছুদিনের মধ্যেই পানির এমন ক্রাইসিস আসবে যেটা আপনাদেরকে আরো অনেকগুলো ফোন ইন অনুষ্ঠান করার জন্য উদ্বুদ্ধ করবে।
হ্যাঁ, এটা এত বড় সমস্যা,
খুব দ্রুত সমাধান হবে বলে আমরা আশায় ঘর বাঁধছি, আশায় বসে আছি, কিন্তু সমস্যাটা হবে রাজনৈতিক ভাবে। বাংলাদেশে নতুন সরকার এসছে, কদিন আগে ইলেকশনের পরে ভারতীয় কদিনের মধ্যে নতুন সরকার আসবে অথবা কারা সরকার করবে আমরা জানি না, কিন্তু আশা করি তখন যদি আবার
অনেক ধন্যবাদ। আমাদের একজন কলার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক খান, আমি লস অ্যাঞ্জেলেস থেকে বলছি। আলোচনাটা খুব ভালো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি মোটা দাগে বুঝছি যে পানি সমস্যা দুই রকম, বৈশ্বিক ব্যাপারে এবং অভ্যন্তরীণ যে সমস্যা। তো বৈশ্বিক ব্যাপারটা যেটা মূলত আমাদের যে 53টি নদ-নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে সেগুলোর সুষ্ঠু ও ন্যায্য হিসাব বন্টনের ব্যাপারটা এটা আলোচনা হচ্ছে। তো এটা তো আমরা বুঝছি যে এখন আমাদের একটা ব্যর্থতা বা ঘাটতির জায়গা রয়ে গেছে এই ব্যাপারটাতে। তো এইখানে এটা থেকে বেরোয় আসার বা দ্রুততম সময়ে এটা করার জন্য শুধু সরকারি না বেসরকারি ভাবেও যদি কোনো কিছু করার থাকে সেগুলোর ব্যাপারে যদি আরেকটু বলতেন। আর এছাড়া আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ পানি সরবরাহের ক্ষেত্রে যেমন ওয়াসা বা অন্যান্য সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ তাদের যে ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনার কথা আমরা সবাই জানি, তো এইটার যে একটা ব্যাপক বিস্তার লাভ করেছে সর্বোপরি এইটার থেকে বেরোয় আসে কি আদৌ সম্ভব কিনা। তাছাড়া তো সাধারণ জনগণ নাগরিক সেবা বা কোনো কিছুই আসলে স্থবির অবস্থায় হয়ে যাচ্ছে।
অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ডক্টর আইনুন নিশাত, আপনি তো বলছিলেন এ ব্যাপারে,
হ্যাঁ বিশেষ করে ঢাকা ওয়াসার
এখন তো প্রচন্ড গরম,
হ্যাঁ প্রচুর সোচ্চার প্রচুর লেখালেখি হচ্ছে, পানির কোয়ালিটি নিয়ে কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট ওয়াসাকে ওয়াটার কোয়ালিটির উপর রিপোর্ট দিতে বলছেন, তারা এড়িয়ে যাচ্ছে, যে কারণে হাইকোর্ট মন্তব্য করেছে যে ওয়াসা হাইকোর্টকে হাইকোর্ট দেখাচ্ছে, এটা বাংলাদেশি স্ল্যাং এর মধ্যে পড়ে যাচ্ছে, যেটা মাননীয় বিচারপতিরা উচ্চারণ করতে বাধ্য হয়েছে। এখন ওয়াসা ঢাকা চিটাগং রাজশাহী খুলনাতে তারা পাইপের মাধ্যমে যে পানিটা পাইপের এন্ট্রি পয়েন্টে যে পানিটা সরবরাহ করে সেটা পরিমাণে মোটামুটি পর্যাপ্ত, গুণগত মানে ভালো, কিন্তু পাইপে ঢুকানোর পরে গ্রাহকের কাছে যখন পৌঁছায় ব্যবহারের কাছে যখন পৌঁছে তখন এটা গ্রহণযোগ্য মাত্রায় থাকে না, পাইপের মধ্যে ছিদ্র থাকার কারণে মারাত্মকভাবে দূষিত হয়ে যায়, সেটা নিয়ে ঢাকা শহরে প্রচন্ড হইচই হচ্ছে। এটার সাথে কারণটা হচ্ছে বহু জায়গাতে বিশেষ করে পুরনো ঢাকাতে পাইপ বসানো হয়েছিল কোনো জায়গাতে 100 বছর কোনো জায়গাতে 50 বছর আগে, এবং বিভিন্ন ধরনের দুর্নীতি তো আছে, কারণ আমরা পাইপের মধ্যে আরেকটা পাইপ ঢুকিয়ে পানি পাম্প করে নেই, অব্যবস্থাপনা আছে, কিন্তু এটা উন্নত হচ্ছে এই কারণে সমস্যাটা চিহ্নিত হয়েছে, এখন পাইপ গুলোকে বদলানোর কাজ হচ্ছে, কিন্তু ওই দুর্নীতি দূর করার কোনো বিদ্যাবুদ্ধি আমার জানা নেই, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার উপরে পড়বে। আর সারা দেশের শহরগুলোতে পানি ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে ডিপিএইচই, তারাও মোটামুটি পানি সরবরাহ করে, কিন্তু পাইপে ঢোকার পরে কি যেন গোলমাল হয়ে যায়, দূষিত হয়ে যায়। আর গ্রামাঞ্চলে পানিটা ডিপিএইচই দেওয়ার কথা, কিন্তু তারা টিউবওয়েল দিয়ে ব্যক্তিগত পর্যায়ে টিউবওয়েল বসিয়ে তারা পানি কালেক্ট করেন, পাইপ ওয়াটারের ক্ষেত্রে এখনো আমাদের তেমন চিন্তা ভাবনা শুরু হয়নি, কিন্তু ওই যে বললাম গুণগত মানের ব্যাপার, আর্সেনিক আসার পরে একটা মারাত্মক বিপর্যয় ঘটেছে, তো ওগুলোকে টিউবওয়েল গুলোকে নতুন ভাবে বসিয়ে আমরা অনেক দূর এগোচ্ছি। কাজেই পানি সরবরাহটা এখন টপ প্রায়োরিটি পাচ্ছে, সরকার ইনভেস্ট করছেন এগোচ্ছেন, কিন্তু অব্যবস্থাপনা এবং দুর্নীতির কোনো সমাধান আমার জানা নেই।
ধন্যবাদ ডক্টর আইনুন নিশাত। অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, আপনার কি মন্তব্য ব্যাপারে?
আমি আসলে মনে করি যে আমাদের প্রত্যেক নাগরিকেরই সরকারি বা রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে তাদের অব্যবস্থাপনা এবং দুর্নীতি নিয়ে কথা বলা উচিত। বিশেষ করে পানি নিয়ে ডিল করছে এমন একটা সংস্থার অব্যবস্থাপনা এবং দুর্নীতি, আসলে এটা নিয়ে কথা হয়তো বলতে হবে না, কারণ এটা প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকে অনুভব করে যাচ্ছি, আমরা এটার মুখোমুখি হচ্ছি। আপনি দেখেন ঢাকা ওয়াসা একের পর এক পাম্প বসিয়ে ঢাকা শহরের ভূগর্ভস্থ পানি উত্তোলন করে যাচ্ছে এবং ভূগর্ভস্থ পানি দিয়ে আমাদের চাহিদা মিটিয়ে যাচ্ছে, এবং ঢাকা ওয়াসা যখন আসলে আর সঠিক মানমাত্রার পানি দিতে পারছে না, তখন আমি কিন্তু আমি আপনি বুঝি বা না বুঝি একটা কমার্শিয়াল গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে। আমরা যখন আমাদের পেশাগত জীবন শুরু করি মিটিং এ গেলে জগের থেকে পানি ঢেলে খেতাম, এখন যত মিটিং এ যাই সবখানেই দেখবেন একটা ছোট পানির বোতল দেয়, সবাই একটা করে পানির বোতল খুলি, খুলে হয় এক চুমুক দুই চুমুক খেয়ে বাকিটা নষ্ট করে দিয়ে চলে আসি। আমাদের ওয়াটার তো হচ্ছে আসলে আমাদের একটা ন্যাশনাল রিসোর্স। আপনি যদি ভারতের দিকে তাকান সেখানে দেখবেন তারা ডার্ক জোন এরকম জোনিং করে করে বলে দিয়েছে যে কোন জায়গা থেকে কারা পানি নেবে এবং কতটুকুন পানিতে প্রাধান্য পাবে এবং পানির নেওয়াটা কেমন করে রেগুলেট করা হবে। আমাদের পানি আইনে সেরকম বিধান আছে ভেগলি, কিন্তু সেটার উপরে আমরা কাজ করছি না। সেকেন্ড হচ্ছে আপনি এই যে ওয়াসা এত ভূগর্ভস্থ পানি তুলছে, কোন রিচার্জের ব্যাপারে কি করছে আমরা জানি না, তার কার্যক্রমের অ্যাকাউন্টেবিলিটি তো আমরা অবশ্যই দাবি করব। তাকে আমরা মাসে মাসে টাকা দিয়ে যাচ্ছি, কিন্তু যদি আমাকে অফিসের ওয়াটার সাপ্লাই করার জন্য প্রাইভেট ভাবে পানি সরবরাহ করে এমন একটা কোম্পানির থেকে জারে ভরে ভরে পানি আনতে হয়, তাহলে আমি মাসে মাসে আর ওয়াসাকে এইবার টাকা দেবো কেন? আরেকটা কথা হচ্ছে যে নিশাদ ভাই কনজারভেশন কথাটা বলছিলেন, আমি মনে করি যে কনজারভেশনের ওইটা দিক যে আমি পানি সংরক্ষণ করে রাখবো কিনা, কিন্তু আরেকটা হচ্ছে পানি যা আছে তাকে আমরা যেভাবে দূষিত যাচ্ছি, হ্যাঁ, সেজন্য কিন্তু পানি অ্যাভেইলেবল হলেও অ্যাক্সেসিবল হচ্ছে না, আমি ওটা নিতে পারতেছি না। আপনি যদি এখন দেখেন যে কিভাবে নদ-নদীগুলোকে দূষণ করার জন্য সরকার মোটামুটি লাইসেন্স দিয়ে দিয়েছে, এবং সেইটা কিন্তু হচ্ছে একটা বড় ধরনের দুর্নীতির কারণে, সকল প্রতিষ্ঠান বলবে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, কেউ সেটা চালু রাখবে না, এবং চালু যে রাখবে না এটা সরকার দেখবে না, এবং না দেখে বছর বছর তার এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স রিনিউ করবে। আর আমার নদ নদী খাল বিল সব এমন ভাবে দূষিত হবে যে ওখানে আমি মাছও পাবো না, কৃষকও ওই খাল বা নদীর পানি দিয়ে কৃষিকাজ করতে পারবে না, এমন দুর্নীতি তো চোখে দেখে চোখ বন্ধ করে রাখার আসলে কোনো উপায় নেই, এটা সত্য কথা। আপনি এখন দেখেন ঢাকা ওয়াসাকে, সে ঢাকার এখান থেকে সরে যাচ্ছে মেঘনাতে, কারণ ঢাকার নদী নদ নদীগুলো এমন দূষিত সে আর ওটাকে ট্রিটমেন্ট করেও ঠিক করতে পারতেছে না। তাহলে আপনি চিন্তা করেন যে একটা সরকারি প্রতিষ্ঠানের কাজকর্মে অবহেলা এবং দুর্নীতি পরিবেশ অধিদপ্তরের কারণে এখন ঢাকা শহরের মানুষ পানি পাচ্ছে না, তাহলে সরকারকে তো প্রায়োরিটি আমাকে সেট করে দিতে হবে, নদ-নদীগুলো আমি এমন কিছু করে ফেলবো। এখন যাচ্ছে মেঘনায়, মেঘনা থেকে পানি পরিবহন করে আনবার যে বাড়তি খরচ সেটাও কিন্তু আমার আর আপনার পকেট থেকেই দিতে হবে, এগুলোও তো অব্যবস্থাপনার ফল। এবং এখন দেখা যাচ্ছে মেঘনার চতুর্দিকে আবার ইকোনমিক জোনের পারমিশন দিচ্ছে সরকার, সেখানে পরিবেশ দূষণ কেমন করে নিয়ন্ত্রণ করবে তো আমি বলতে পারি না। একটা ছোট্ট তথ্য না দিলেই নয়, টিআইডি পরিসংখ্যান অনুযায়ী 442 কোটি টাকা লাগে প্রতি মাসে শুধুমাত্র পানি ফুটিয়ে পান করতে ঢাকাতে প্রতি মাসে। আর হাইকোর্ট সরকারের কাছে চেয়েছে যে তোমরা আমাদেরকে কয়েকটা 11টা জোনের 1000 পয়েন্ট থেকে পানি টেস্ট করে দাও। সরকারের স্থানীয় সরকার হাইকোর্টে একটা রিপোর্ট জমা দিয়ে বলেছে যে এই টেস্ট গুলো করতে আমার ধরুন 76 কোটি টাকা মতন লাগবে। তো 76 কোটি টাকা বড় হলো নাকি 442 কোটি টাকা বড় হলো, এই জবাব তো দিতে হবে। এই অভাব এগুলো তো স্যার আমার টাকা, সরকারের টাকা বলে তো কিছু নাই, এই 442 কোটি টাকা যেটা পড়াই সেটা আমরাই দেই গ্যাস পড়িয়ে, এই 75 কোটি টাকা আমরাই দিব, তো আমরা 75 কোটি দিই 442 কোটি না দিয়ে, অব্যবস্থাপনার কথা আমাদেরকে অবশ্যই বলতে হবে। এবং আমাদেরকে সরকারকে বলতেই হবে যে সরকারের পানি ব্যবস্থাপনার যে প্রকৃতি এবং যে রূপ তার সাথে জনগণ একমত না, কারণ জনগণ যে সেবা পাওয়ার সে সেবা পাচ্ছে না।
আর একটা প্রশ্ন তুলতে হয়, সেটা হচ্ছে এখন তো বাংলাদেশে প্রচণ্ড গরম আমরা সবসময় দেখছি, রোহিঙ্গা ক্যাম্পে যে দুর্বিষহ পরিস্থিতি এবং সেখানকার পানি সংকটটা, এ সম্পর্কে যদি আপনারা একটু আলোকপাত করেন ডক্টর আইনুন্নেসা।
দেখেন ওখানে ওই এলাকাতে রোহিঙ্গারা আসার আগে স্থানীয় জনসাধারণ তাদের পানির প্রধান উৎস ছিল পাহাড়ি ঝর্ণাগুলো, ছড়াগুলো, স্থানীয় পুকুরগুলো, যে পুকুর থেকে তারা পানি সংগ্রহ করতেন এবং অবস্থাপন্নদের বাড়িতে হয়তো টিউবওয়েল ছিল। এখন ওই এলাকাতে রোহিঙ্গারা আসার পরে পাহাড়ের স্লোপ, পাহাড়ের ওয়াটারশেড গুলো এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, এগুলো সব শুকিয়ে গেছে, কারণ একটা উৎস নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় উৎস ওখানে ছোটখাটো পুকুর কিংবা অন্যান্য ওয়াটার বডি যেগুলো ছিল সেগুলো দূষিত হয়ে গেছে এবং খুব খারাপ হয়ে গেছে। এখন যেটা করেছে আমার জানা মতে ওখানে এনজিওরা, বড় বড় এনজিও যারা আছে, র্যাক কিংবা ওয়াটার এইড কিংবা এনজিও ফোরাম ফর ওয়াটার সাপ্লাই স্যানিটেশন এবং অন্যান্য বড় এনজিও গুলো আইওএন কিংবা তাদের তত্ত্বাবধানে সহযোগিতাতে প্রচুর টিউবওয়েল বসিয়েছে, কিন্তু সেই টিউবওয়েল গুলো কতদিন পানি দিতে পারবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে, কারণ ওখানে রিচার্জ প্রক্রিয়াটা সম্পর্কে আমরা, পুনর্ভরণ প্রক্রিয়াটা সম্পর্কে আমরা শিওর না। টিউবওয়েল বসাতে প্রচুর কষ্ট হয়েছে, কারণ বহু জায়গাতে রকি বেড ছিল, পাথর থাকার কারণে সেটাকে ফুটা করে ভিতরে ঢুকতে হয়েছে। তো এখন মোটামুটি টিউবওয়েলের মাধ্যমে সেখানে পানি সরবরাহ হচ্ছে বলে আমি জানতাম। পানি শোধনের ব্যবস্থার কথাবার্তা শুনেছি, বড় বড় এনজিও গুলো চিন্তা করছেন যে মাস নদীর পানি তারা পাম্প করে ডিসেলিনেশন প্ল্যান্ট কিংবা অন্য ভাবে করবে, কিন্তু সেখানে পানি স্যানিটেশন একটা বিরাট সমস্যা, এই সমস্যাটা আছে। যেহেতু আমি এটা স্টাডি করিনি, কাজে আপ টু ডেট অবস্থা আমি বলতে পারবো না।
অনেক ধন্যবাদ। আমাদের ফেসবুকে আরেকজন লিখেছেন, বাংলাদেশ শঙ্কর হালদার, তিনি লিখেছেন বাংলাদেশের মানুষকে জলের অপচয় বন্ধ করার সম্পর্কে সচেতন হওয়া উচিত। জনগণ কতটা সচেতন যে তাদেরও একটা দায়িত্ব আছে পানি সংরক্ষণের ব্যাপারে এবং যাতে অপচয় না করে, সে সম্পর্কে একটু আপনারা দৃষ্টিপাত করবেন?
জি, আমি আসলে এই পরিসংখ্যানটি আমার কাছে নেই, তবে আমি যে সমস্ত জনগণের সাথে কথা বলি বা যাদের প্রতিনিধিত্ব করি, তাদের আসলে অপচয় করার সুযোগ কম, তাদের তো প্রাপ্যতাই নেই। আমি তো সেই সমস্ত মানুষের রিপ্রেজেন্টেশন করি যারা হয় যাদের 45% পানি পায় না বা নিম্নমানের পানি পায়, তবে অপচয় নিশ্চয়ই অন্যান্য খাতগুলোতে হচ্ছে, শিল্প খাতে হচ্ছে, কৃষি খাতকে হয়তো আরো একটু পানি বান্ধব করা যায়, তবে এইগুলো করতে হলে কিন্তু আপনাকে বিকেন্দ্রীকরণের দিকে যেতে হবে। হ্যাঁ, আমাদের নিশ্চয়ই একটা পরিসংখ্যান থাকতে পারে, আমার কাছে নেই। আমাদের যদি আপনি পানি আইনটা দেখেন, আমাদের দুই ধরনের প্রশাসনিক আয়োজন করা হয়েছে, একটি কাউন্সিল যেটা প্রধানমন্ত্রী হেডের, আর একটি হচ্ছে একটা কমিটি যেটা হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রী হেডের। তো এমন মাথা ভারী প্রশাসন দিয়ে বিভিন্ন এলাকার পানি সমস্যার সমাধান সরকার কেমন করে করবে, অপচয় বা সরকার কেমন করে নিয়ন্ত্রণ করবে? অনেকে মিটার স্থাপনের কথা, মিটার স্থাপনের মাধ্যমে অপচয় রোধ করা যায় কিনা সেটা একটা মাধ্যম হতে পারে। কনভেনশনাল যে ইউজ গুলো হয় পানির, আদার দেন কমার্শিয়াল ইউজ, সেখানে আমি কতটুকু অপচয় হয় আমি ঠিক জানি না। মানে যদি গোসল করতে গিয়ে শাওয়ার খুলে রাখেন, কতটাই বা আপনি অপচয় করেন? আই রিয়েলি ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ দ্য স্ট্যাটিস্টিক্স, নিশাদ ভাইয়ের কাছে থাকতে পারে।
আচ্ছা, ডক্টর আইনুন নিশাদ,
আমার প্রস্তাব হচ্ছে, আমি যে কথাটা এই অনুষ্ঠানের গোড়া থেকে বলতে চেষ্টা করছি, আমরা যখন পানির হিসাব নিকাশ করি, চাহিদা হিসাব করি এবং পানির অ্যাভেলেবিলিটি হিসাব করি, তখন আমাকে লোকেশন দেখতে হবে, সময়কালটা দেখতে হবে, পানির উৎসটা দেখতে হবে, কি কাজে ব্যবহার করছে সেটা দেখতে হবে। আমরা সবকিছু ভুলিয়ে ফেলি। আমি যখন গৃহস্থালীর পানির কথা বলছি, যেটা শহরগুলোতে ওয়াসা পাইপের মাধ্যমে দিচ্ছে কিংবা জেলা শহরে দিচ্ছে, সেখানে পানির অপচয় রোধ করার অনেক ব্যাপার আছে। ইত্যাদি রেজওয়ানা বললেন, এই কাজটা আমিও করে থাকি। এটা হচ্ছে, মিটিং এ গেলাম, এক বোতল পানি দিল, আমি দুই চুমুক খেয়ে বাকি 3/4 পানিটা রেখে আসলাম এবং ওটা ফেলে দেওয়া হলো। গোসল করার সময় রেজওয়ানা বলেছেন দাঁত মাজার সময়, সেখানে প্রচুর সংরক্ষণের ব্যাপার আছে। আবার অন্যদিকে আমরা যখন সেচের জন্য পানি তুলি, সেখানে আমি অপচয়ের শব্দটা সাবধানে ব্যবহার করব, কৃষক প্রয়োজনের সময় পানি পাবে কি পাবে না সে ব্যাপারে সে নিশ্চিত না, সেজন্য সে প্রচুর পানি ব্যবহার করে। এবং বোরো ধানের জন্য যে পরিমাণ পানি ব্যবহার করা হয় এটা অত্যন্ত বেশি, যে কারণে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বোরো ধানকে আর উৎসাহিত করা হবে না। রেইনফেড কন্ডিশনে যেটা হয়, আউশ এবং আমনকে, বিশেষ করে আউশ ধানটাকে নতুন করে ফেরত আনা হবে, সেটাতে পানির ব্যবহারটা কমতে পারে। এবং পানিতে ধান ক্ষেতটা যদি ডুবিয়ে রাখা হয়, এটা ধান গাছের উপকার হয় না, এটা কৃষকের নিরানির খরচটাকে কমায়। এবং ধান খেতে স্বাভাবিকভাবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি পানির প্রচুর ব্যবহার হয়, যেটা কমানো যেতে পারে। তো এই যে সংরক্ষণের বিষয়টি এবং অপচয় রোধ করার বিষয়টি, এটা প্রত্যেকটা ইস্যু ধরে, কারণ ওয়াসা যে পানিটা দিচ্ছে তাদের তো ট্রিটমেন্টের একটা খরচ ছিল, সেই পানিটার যদি অর্ধেকই অপচয় হয় সেটা এক ধরনের ব্যাপার। তো আমাকে এই সংরক্ষণের বিষয়টি এবং অপচয় রোধের বিষয়টি প্রত্যেকটা সেক্টর ধরে ধরে সময়কাল অ্যাপ্লাই করতে হবে। আমাদের যেমন ধরেন জুলাই মাসে 500 মিলিমিটার বৃষ্টি হবে, কিন্তু মার্চ এপ্রিল মাসে 5 মিলিমিটার কি 10 মিলিমিটার বৃষ্টি হবে কিনা আমি শিওর না। ক্রপিং ক্রপ ক্যালেন্ডারের ব্যাপার আছে, ইউজের ব্যাপার আছে, ইন্ডাস্ট্রি গুলো যে পরিমাণ পানি তোলে সেখানে আমি মনে করি মিটার থাকা উচিত,
কারণ তারা কতটা পানি তুলছে সেটা আমরা যাতে বুঝতে পারি, এবং একটা ইন্ডাস্ট্রি যাতে আশেপাশের লোকের খাবার পানিকে ক্ষতিগ্রস্ত না করে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। বলেছেন যে আমাদের পানি সম্পর্কে চিন্তা ভাবনার জন্য উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী পর্যায়ে কমিটি আছে, সেটা তো থাকতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। তবে সম্প্রতি পানি মন্ত্রণালয় একটা কাজ করেছে, সেটা কতটুকু কার্যকর হচ্ছে আমি জানি না, সেটা হচ্ছে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে একটা মাল্টি স্টেক হোল্ডারের মতো কমিটি বানিয়েছে, যেটা পানি আইনের 93 পানি আইনের প্রেক্ষাপটে তার উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা কিভাবে করা যেতে পারে সেই লক্ষ্যে 2018 ডিসেম্বরে যে রুলস অ্যান্ড রেগুলেশন প্রচারিত হয়েছে সেইটাকে ফলো করে অনুমান করছি পানি মন্ত্রণালয় এখন ডিসেন্ট্রালাইজ করার কথা চিন্তা করছে। আর বিভিন্ন জায়গাতে পোল্ডার গুলোতে পানি কমিটি করার আইন আছে, সেটা ঠিক মতো বাস্তবায়িত হচ্ছে না, তার মধ্যে রাজনৈতিক জটিলতা আছে, স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের ব্যাপার আছে, কে এটা পরিচালনা করবে, নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা ওয়ার্ড মেম্বাররা না অন্য কারা, আমরা এখন সেই পর্যায়ে গেছি। তবে যেখানে যেখানে এই কমিটিগুলো কাজ করছে সেখানে পানির ব্যবস্থাপনাটা অনেক ভালো।
ডক্টর নিশাত, আমাদের আরেকজন শ্রোতা আছেন, মোহাম্মদ আবদুল্লাহ। হ্যালো, আসসালাম আলাইকুম, বলুন আপনার প্রশ্নটা বলুন।
আপা, আমি চুয়াডাঙ্গা থেকে বলছিলাম।
হ্যাঁ বলুন।
জি আপা, আমার প্রশ্ন হলো যে আগে আমাদের আমরা যে গ্রামে বা যে অঞ্চলে আছি এখানে আগে আমাদের মানে মাঠে ফসলের সেচের জন্য পানি অনেক সময় যে প্রাকৃতিক যে উৎস নদী বা খাল বিল থেকে পাওয়া যেত, আর এখন এটা শুষ্ক মৌসুমে তো মোটেই পাওয়া যায় না, আর আগে যে পরিমাণ গভীরে গেলে নলকূপে পানি পাওয়া যেত বা ডিপ টিউবওয়েলে পানি পাওয়া যেত, এই শুষ্ক মৌসুমে আরো অনেক গভীরে যেতে হয় পানির জন্য আর কি। এই সময় শুষ্ক মৌসুমে দেখা যায় যে গ্রাম অঞ্চলে খাবার পানি সেচের পানি কিছুটা হলেও সংকট দেখা দেয় ক্লিয়ার না পাওয়ার কারণে।
আচ্ছা, অনেক ধন্যবাদ মোহাম্মদ আবদুল্লাহ প্রশ্ন করার জন্য। অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, আপনি যদি
প্রথমে। আমি আসলে মনে করি আসলে এই প্রশ্নটার উত্তর আমরা দিয়ে দিয়েছি, দেশব্যাপী একটা ম্যাপিং করে কোথায় কতটুকু অ্যাভেইলেবিলিটি আছে, কতটুকু আমরা ইউজ করতে পারি, কিভাবে আমাদের অতিরিক্ত এক্সট্রাকশন এবং ইউজটাকে নিয়ন্ত্রণ করা হবে, এবং কি করে যা আমরা ইউজ করছি তা আবার ইদার ওইখানে পুনর্ভরণের মাধ্যমে বা তার বিকল্প কিছু সেটা সংরক্ষণের মাধ্যমেই হোক বা প্রতিবেশী দেশের নেগোসিয়েট করে নদীগুলোকে পুনরুজ্জীবিত করার মাধ্যমেই হোক কিভাবে করতে হবে, এবং প্রতিবেশীর সাথে যদি আমাদের নেগোসিয়েশন যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিকল্প কি ভাববো। আমি মনে করি যে এলাকা ভিত্তিক সমাধান আসতে হবে যেটা শেষ পর্যন্ত গিয়ে জাতীয় পরিকল্পনায় প্রতিফলিত হতে হবে।
অনেক ধন্যবাদ ডক্টর আইনুন নিশাত। হ্যালো হ্যালো ডক্টর আইনুন নিশাত, আপনি কি আছেন লাইনে? আচ্ছা, উনি হয়তো লাইনটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের আসলে সময় একদম শেষ হয়ে এসছে, আর এখন যেটা একটা ঢাকার যে পরিস্থিতি অত্যন্ত গরম, এবং সেই কথাটা আমরা মানে খুব শুনছি বিশেষ করে ইদানিং গত দু এক সপ্তাহ ধরে, এই প্রেক্ষিতে একটু কিছু বলবেন ডক্টর রিজওয়ানা?
আমি তো কোনো অসুবিধা নেই, আপনি নিশাত ভাই আর আমার সন্ধি করে দিয়েছেন। আমি তো আসলে মনে করি যে ঢাকা শহরের পানি ব্যবস্থাপনাকে যদি আপনি দক্ষ করতে না পারেন, দেশের অন্যান্য জায়গায় পানি ব্যবস্থাপনার দক্ষতা আনা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ ঢাকার জন্য রিসোর্স, ঢাকার জন্য প্রশাসনিক কাঠামো অনেক বেশি সুসংগঠিত এবং পাওয়াটাও সহজ, কারণ ঢাকাকেই কিন্তু একটা মডেল করে দেখাতে হবে। আমি মনে করি যে ঢাকা শহর যত মানুষ নিতে পারতো তার চেয়ে অনেক বেশি মানুষ আমরা এখানে নিয়ে চলে এসেছি, ফলে ঢাকা শহরের যে ন্যাচারাল রিসোর্স দিয়ে আমরা পানির চাহিদাটা মিটাতে পারতাম সেটার উপরে অনেক বাড়তি চাপ পড়ছে। তার মধ্যে আমাদের জলাশয়গুলো দূষণ হয়ে যাচ্ছে, প্রায় গত 9 বছরই আমরা 40% উপরের জলাশয় ভরে ফেলেছি, ফলে উপরের পানিও চলে গেছে, নিচের পানিও উপরের পানি না থাকার কারণে রিচার্জ হচ্ছে না। তার মধ্যে কোথাও পানি না থাকলে আমাদের নীতি হয়ে গেছে আরো নিচে যাও, আরো নিচের থেকে পাম্প করে তুলে আনো। অথচ আমাদের একটা নীতি হওয়া উচিত যে 7টা নদী পরিবেষ্টিত এই শহরে পানির কোনো অভাব হবে না। সেই লালনমরে জল পিপাসায় থাকতে নদী মেঘনা তো হতে দিতে পারি না আমরা, আমাদের হাতে 7টা নদী আছে, 7টা নদীকে কেন আমরা ব্যবহারের উপযোগী করতে পারবো না তার পানি? এটা তো একটা
অনেক অনেক ধন্যবাদ এই বিষয় নিয়ে আমাদের, আপনারা যেমন বলছিলেন আমাদের অনেক আলোচনা করতে হবে আরো ভবিষ্যতে। আজ আমাদের হাতে একেবারেই সময় নেই, ডক্টর আয়নুন নিশাত এবং অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারেনি তাদের কাছে ক্ষমা চাইছি। শুভরাত্রি, আজ এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
বাজনা বদলেই বুঝতে পারছেন এবারে সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
জি, এবং শুরুই করছি আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট দিয়ে। রিপোর্টের মুখপত্রে বলা হচ্ছে, বাংলাদেশে তথ্য প্রযুক্তি আইনে দায়ের এক মামলায় আইনজীবী লেখক ইমতিয়াজ মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। সম্পূর্ণ রিপোর্টটি এরকম।
2017 সালে ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে বিতর্কিত 57 ধারায় মামলাটি করেন শফিকুল ইসলাম নামে খাগড়াছড়ির এক বাসিন্দা। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীদের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে, যদিও তিনি তা অস্বীকার করেছেন। বলেছেন তার লেখায় কোনো উস্কানি ছিল না। ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ইমতিয়াজ মাহমুদ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার হন কবি হেনরি স্বপন। শ্রীলঙ্কার গির্জায় বোমা হামলা নিয়ে ফেসবুকে এক মন্তব্যের কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এই দুইজনের মুক্তির দাবিতে বুধবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে কয়েকটি সংগঠন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এবার সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা ভেঙে পড়ার কথা অস্বীকার করেছেন এবং অনেকেই যেটাকে কিনা বিশ্বের মহাবলী দু অর্থনীতির দেশের মধ্যেকার বাণিজ্য লড়াই বলে উল্লেখ করছেন, সেটাকেই তিনি অতি সাধারণ একটি বিষয় নিয়ে বিষম বাকবিতণ্ডা বলে অভিহিত করছেন। সংলাপ চলছে আমাদের মধ্যে, এটা চলবে সদাই, ট্রাম্প বলেছেন একথা গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের সাউথ লনে ভয়েস অফ আমেরিকার তরফের এক জিজ্ঞাসার জবাবে। বলেন, আমাদের মধ্যে রফা একখানা হয়ে গিয়েছিলই প্রায় এবং সেটা এখন ভেঙে গিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তার আলোচনায় আমাদের দেশ দুটির মধ্যেকার প্রায় প্রতিটি ইস্যুতেই বলা চলে কথাবার্তা ফলপ্রসূ হয়েছে, তবে সেরকম নাটকীয় কোনো কিছু নজরে পড়েনি। চলমান বৈশ্বিক বিষয়াবলিতে যুক্তরাষ্ট্র রাশিয়া দুদেশেরই স্বার্থের সংশ্লিষ্টতা রয়েছে এবং বিশেষ কোনো বিষয়ে দুদেশই একক অভিন্ন নীতি অবস্থানের কথা মুখে মুখে বললেও প্রায় প্রায়ই দুদেশকে পরস্পর বৈপরীত্যমুখী অবস্থান নিতে দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্র আজ বুধবার জরুরি নয় যুক্তরাষ্ট্রের এমন সকল কর্মচারীকে ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে। ইরান অথবা ইরানপক্ষীয় কোনো শক্তির সরফের সম্ভাব্য হুমকি থেকে রক্ষা পেতে মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীর জন্য ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার ইন্টেলিজেন্স কমিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রের সঙ্গে একমত হয়েছে যে তিনি জুন মাসে রুদ্ধদ্বার এক অধিবেশনে সাক্ষাৎকার বয়ানের জন্য হাজির হবেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জায়নাব আব্দুর রহমান এবং ফেসবুকে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.